الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك واصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك واصحابك يا نور الله تن আপনারা যেখান থেকে দেখতে পাচ্ছেন আন্তরিক ভালোবাসা মুহাববত আপনারা নেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইস্তিগফারকারী তওবাকারীদের মধ্যে যাতে আল্লাহ অন্তর্ভুক্ত করে নেন। শুরুতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার ফজিলত আমরা শ্রবণ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দুনিয়াতে অধিক পরিমাণে আমার উপর দরুদ শরীফ পাঠ করবে কাল কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা শুনব হযরতে আদম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের তওবা। তওবার উৎপত্তি, স্টার্ট, শুরুটা কোথায় থেকে হয়েছে, তওবা প্রথম কে করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতদিন পর সে তওবা কবুল করলেন আদম আলী সালাতু ওয়াসালামের। এই যে তওবা কবুলের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন খুশি হয়েছেন এবং আমাদের জন্য কি মেসেজ দিয়ে যাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মানিত নবী আদম আলী সালাতু ওয়াসালাম নিষ্পাপ ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করেছেন, মেহরবানি করেছেন, ক্ষমা মঞ্জুর করেছেন। সুবহানাল্লাহ, আমাদের জন্য এত শিক্ষণীয় বিষয় যে আল্লাহ আল্লাহর বান্দা আল্লাহ তাআলার দরবারে তওবা করবে, ইস্তিগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা খুশি হবে, রাজি হবে। এবং ইবলিস শয়তান কী কী সে ওয়াদা করেছিল আল্লাহ তাআলার সাথে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, তার পথে ধাবিত করার জন্য, সে সম্পর্কে আজকে জানবো, যাতে করে আমরা নিজেকে কন্ট্রোল করতে পারি, বেশি পরিমাণে তওবাকারীদের মধ্যে নিজেকে অন্তর্ভুক্ত করতে পারি। আর দেরি না করে আসুন আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং হযরত হাওয়া খুবই আরাম ও শান্তিতে জান্নাতের মধ্যে বসবাস করছিলেন। আল্লাহ পাক ইরশাদ করলেন, জান্নাতে যে ফলটি ইচ্ছা নির্দ্বিধায় তোমরা উভয়ে খেতে পারো, কিন্তু একটি বৃক্ষের ফল তোমরা খাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে যে এটার নিকটে যাবে না। সে বৃক্ষটি ছিল গম বা আঙ্গুর ইত্যাদি। অতএব হযরত আদম এবং হযরত হাওয়া উভয়ে এই বৃক্ষ থেকে অনেক দিন পর্যন্ত দূরে থাকতেন, ওইখান থেকে অনেক দূরে। কিন্তু এই দুজনের শত্রু বারবার সুযোগ খুঁজছিল কোনো না কোনোভাবে যে ওই গাছের নিকট কীভাবে নিয়ে যাওয়া যেতে পারে। অবশেষে সে একদিন কুমন্ত্রণা দিয়ে দিল, যে শপথ করে বলতে লাগলো, আমি তোমাদের কল্যাণকামী এবং আল্লাহ পাক যে বৃক্ষ থেকে তোমাদের নিষেধ করেছেন তা হলো সাজরাতুল খুলদ, অর্থাৎ যে এই বৃক্ষের ফল খাবে তাকে কখনোই জান্নাত থেকে বের করা হবে না। কুমন্ত্রণা দিয়ে দিল। প্রথমে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই শয়তানি কুমন্ত্রণা শিকার হয়ে গেল এবং হযরতে আদম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকেও এতে রাজি করে নিলেন, রাজি করে ফেললেন। তিনি হঠাৎ বিনা ইচ্ছায় এই বৃক্ষের ফল খেয়ে ফেললেন। তো বলা হচ্ছে একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, এটা হচ্ছে আকাইদের বিষয়, এটা আমাদের বুঝতে হবে। তিনি তার ইস্তিহাদ সত্য সন্ধানে চরম প্রচেষ্টা করা, যেটা সূরা বাকারার 35 নং আয়াত, কি লা তাকরাবা হাযিহিস শাজারাহ, কামজুল ঈমান থেকে অনুবাদ, এই বৃক্ষের নিকট যেও না। এই নিষেধাজ্ঞা হলো তানজিহি, খেয়াল করেন, এই নিষেধাজ্ঞা যেটা আল্লাহর পক্ষ থেকে নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞা হচ্ছে তানজিহি, হারাম নিদর্শক ছিল না, হারাম নিদর্শক ছিল না। অন্যথায় আদম আলী সালাত ওসলাম তো আল্লাহ পাকের পক্ষ থেকে সম্মানিত নবী, তো একজন সম্মানিত নবী হয়ে যদি তা তাহারিমি হতো, হারাম হতো, তাহলে তিনি ওই বৃক্ষের ফল খেতেন না। একটা জিনিস এখানে মানুষের কিন্তু বলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, খেয়াল করতে হবে, কেননা সমস্ত নবীগণ এনারা মাসুম, এনারা নিষ্পাপ। তো যাই হোক, হযরত আদম আলী সালাত ওসলাম এখানে ইস্তেহাদি ভুল রয়েছে মাত্র, আর ইস্তেহাদি যেটা ভুল রয়েছে সেটার কিন্তু গুণা নয়, খেয়াল করেন, ইস্তেহাদি ভুলটা কিন্তু গুণা নয়। এটা হচ্ছে নিষেধাজ্ঞা যেটা ছিল সেটা হচ্ছে তানজিহি, আর তাহারিমি হচ্ছে হারাম, তো হারাম পর্যায়ের ছিল না। কিন্তু আল্লাহ তাআলা একজন সম্মানিত নবী, আল্লাহ তাআলার সম্মানিত নবী, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রথম নবী, তো যিনি দুনিয়াতে প্রথম আসছেন। তো হযরত আদম আলাইহিস সালাম যেহেতু আল্লাহ তাআলার দরবারে খুবই নৈকট্যশীল ছিল, উচ্চ মর্যাদার অধিষ্ঠিত ছিল, তাই ইস্তেহাদি বলু নিন্দনীয় হয়ে গেল, অর্থাৎ এটা গুনাহ হচ্ছে না, এটা আল্লাহ তাআলা অপছন্দনীয় হয়ে গেল, নিন্দনীয় হয়ে গেল। সাথে সাথে বেহেস্তি পোশাক তাদের উভয়ের শরীর থেকে খুলে গেল এবং উভয়ের জান্নাতের পাতা দ্বারা নিজেদের সথর ডাকলেন এবং আল্লাহ পাক নির্দেশ হলো যে তোমরা উভয়ে জান্নাত থেকে জমিনে নেমে যাও। জান্নাত থেকে কোথায় নেমে যাও? জমিনে নেমে যাও। তখন আল্লাহ পাক হযরত আদম আলা নবীনা ওয়ালী সালাতু সালামকে দুইটি রোহানি বিষয় ইরশাদ করলেন। একটি হলো তোমরা তোমার সন্তানদের মধ্যে অনেকে অনেকের শত্রু হবে, সর্বদা পরস্পর মানুষের শত্রুতা চলতেই থাকবে। অপরটি হলো সারা জীবন তোমাদের উভয়কে জমিনের মধ্যে থাকতে হবে, অতঃপর পরবর্তীতে আমার দিকে ফিরে আসতে হবে। তাহলে তোমার সন্তানদের মধ্যে যে শত্রুতা, একে অপরের মধ্যে শত্রুতা পোষণ করা, সেটা চলতেই থাকবে। আর তোমরা সারা জীবন তোমাদের পরবর্তী সময়গুলো তোমরা দুনিয়াতে অবস্থান করবে, পরবর্তীতে তোমরা আমার দিকে প্রত্যাবর্তন করবে, ফিরে আসবে। যেমনটা কোরআনুল করিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন সূরা বাকারার 36 নং আয়াত কানজুল ঈমান থেকে অনুবাদ, অতঃপর শয়তান জান্নাত থেকে তাদের পদস্থলন গঠালো এবং যেখানে ছিল সেখান থেকে তাদের আলাদা করে দিল, আর আমি ইরশাদ করলাম তোমরা নিচে নেমে যাও, তোমরা পরস্পরের শত্রু এবং তোমাদেরকে একটা নির্ধারিত সময়সীমা পর্যন্ত পৃথিবীতে অবস্থান ও জীবিকা অবলম্বন করতে হবে। এই যে দেখুন, মানব সৃষ্টি হওয়ার পর, আদম সৃষ্টি হওয়ার পর, আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সবাই সন্তান, আমরা আদমই রয়েছি, আমাদেরকে আদম সন্তান কেন বলা হয়? আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে তো পুরো পৃথিবীতে এতগুলো মানুষ। তাহলে এখানে অনেক কিছু বিষয় আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে যেটা আমাদের অজানা। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম যদি জান্নাতেই থাকতেন তাহলে এই পৃথিবীর মধ্যে মানুষ কীভাবে চলে আসত? তো আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে দুনিয়ায় পাঠানোর মাধ্যমে তো দুনিয়ার মধ্যে যে বসবাসের উপযুক্ত, বসবাস উপযোগী এবং বসবাস করে আজকে যে দুনিয়ার মধ্যে চারিদিকে মানুষ, এগুলো তো আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠানোর কারণে তো হয়েছে, একটা সিস্টেম আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো বলা হচ্ছে এই যে মানুষের মধ্যে শত্রুতা, মানুষের মধ্যে বিদ্বেষ, এটা কখনো শেষ হবার মতো না, যেটা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে। মানুষ শত চেষ্টা করে যে মানুষের মধ্যে বিদ্বেষ শত্রুতা যাতে শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহ পাকের নির্দেশের কারণেই হচ্ছে তাই যে এই শত্রুতা কখনোই শেষ হবে না। কখনো দেশে দেশে শত্রুতা, কখনো শ্রমিক এবং মালিকের মধ্যে, কখনো ধনী গরিবের মধ্যে, কখনো ধর্মীয় ভাষাগতর কারণে, কখনো সভ্যতা সংস্কৃতি কারণে মানুষ শত্রুতার একে অপরের নিকট জ্বলে উঠবে, কখনো ইমানদার কখনো বেঈমানের মাঝে এই শত্রুতা প্রকাশ পাবে, যেটা বর্তমানে ঘটছে আমরা চোখে দৃশ্যমান, এগুলো লেগেই থাকবে। তো দুনিয়াতে শত্রুতা বিদ্বেষ পোষণ করা মানুষ এগুলো থাকবে, সেগুলো নিয়ে আমরা চিন্তিত হওয়ার ব্যতীত হওয়ার কোনো কিছু নেই। আমার জায়গা থেকে আমাকে চেষ্টা করতে হবে আমি যাতে ভালো থাকি, আল্লাহ তাআলার দেখানো পথে থাকি, আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন সে পথে আমি আমাকে নিজে পরিচালিত করতে পারি, নিজে থেকে যাতে দাঙ্গা হাঙ্গামা না করি। কিন্তু মানুষ যে সবাই ভালো হয়ে যাবে, সবাই যে বিদ্বেষ পোষণ করবে না, সবাই শত্রুতা পোষণ করবে না, এমনটা নয়। কারণ এটা সিস্টেমটাই রাখা হয়েছে এই ধরনের। এবার মানুষ ভুল করবে, ভুল করার পর সে অনুতপ্ত হবে, তবা করবে। তো মূল কথায় আসে, আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন দুনিয়ার মধ্যে, তো আল্লাহ তাআলা দুনিয়াতে তো পাঠিয়ে দিয়েছেন, এখন আল্লাহ তাআলার প্রিয় নবী আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর দরবার তওবা করবে, সে সম্পর্কে ইনশাআল্লাহ আমরা শুনবো, একটু অপেক্ষা করুন। তো বলা হচ্ছে যেটা আমি বলতে চাইছিলাম, শত্রুতার যেটার কথা উঠছিল, এই শত্রুতা কিন্তু লেগে থাকবে, যেমন অন্ধকার ও আলোর শত্রুতা, অন্ধকার চারদিকে। যখন আলো, সূর্যের আলো পড়ে, অন্ধকার দূরীভূত হয়ে যায়। এরপর আগুন এবং পানির শত্রুতা, দেখুন না, আগুন জ্বলছে, পানি দিয়ে দিলেন, সেটা বন্ধ হয়ে যাচ্ছে। গরম এবং ঠান্ডার শত্রুতা, এটা শেষ হবে না। ঠিক তেমনি মানুষের মাঝে পরস্পর, পরস্পরের মধ্যে শত্রুতা কখনোই শেষ হবে না। কেননা আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পৃথিবীতে আসার পূর্বে এটা ইরশাদ করে দিয়েছেন, বাদুকুম লিবাদিন আদুউন, অর্থাৎ এক লোক আরেক লোকের শত্রু হবে। তাই এ শত্রুতা সৃষ্টিগত ও প্রাকৃতিক, যা আল্লাহর নির্দেশ এবং তারই ইচ্ছায়। তাই আমরা কে কে শত্রুতা দুনিয়া, আমি আবার তার ইচ্ছায়, তাই আমরা আমরা কে যে শত্রুতা দুনিয়া থেকে একেবারে নিঃশেষ করে দিব। আমাদেরকে নিজেদের জায়গা থেকে নিজেকে ঠিক রাখার চেষ্টা করতে হবে, এবং এগুলো নিয়ে বেশি মাথা ব্যথা করতে পারবো না যে এদিকে যুদ্ধ বিদ্রোহ লাগে আছে, ওদিকে মুশকিল সমস্যা চলতেছে, একে অন্যের সাথে বিদ্বেষ পোষণ করতেছে, এগুলো চলতে থাকবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখানো পথ দেখিয়ে দিয়েছেন, শত্রুতা করতে মানা করেছেন, সে নির্দেশ আমরা মেনে চলবো। যেটা আল্লাহ তাআলা হিংসা বিদ্বেষ রাখার জন্য মানা করে দিয়েছেন সেটা আমরা করব না। তো মানুষের মধ্যে যে খাসলত, এই খাসলতের মধ্যে আচরণের দিক দিয়ে মানুষ কেমন হবে, কোরআনে পাকের মধ্যে স্পষ্ট বলে দিয়েছে মানুষ এ স্বভাবের অধিকারী হবে, এ স্বভাবের মধ্যে কিন্তু এগুলো চলে আসছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তো আসুন আদম আলী সালাত আসসালামের তওবার ব্যাপারে এবার। সর্বপ্রথম যিনি তওবা করছেন সেটা আদম আলী সালাত আসসালাম। হযরত আদম আলী সালাত আসসালাম জান্নাত থেকে পৃথিবীতে আসার পর 300 বছর পর্যন্ত লজ্জার কারণে মাথা তুলে আসমানের দিকে তাকাননি, আর কান্না করতেই থাকেন, এত বেশি কান্না করতে থাকেন। তাফসীর সাবির মধ্যে আসছে যে যদি সকল মানুষের অশ্রু জমা করা হয় তবে এতটুকু হবে না যতটুকু অশ্রু হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের খোদাবীতির কারণে পৃথিবীতে পড়েছে। আর যদি সকল মানুষ হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের অশ্রুকে জমা করা হয় তবে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের অশ্রু এর চেয়ে বেশি হবে। সারা পৃথিবীর মানুষের অশ্রু দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের অশ্রু এক পাশে, আবার দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের যত চোখের পানি এর চেয়েতে বেশি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। দেখুন আল্লাহ তাআলার ওই জিনিসটা কিন্তু হারাম ছিল না, এটা হচ্ছে ইস্তেহাদি ভুল, এটা তাহরিমি তানজিহি নয়, হারাম বিষয় নয়। তারপরও নিজে নিজে লজ্জিত হচ্ছে, অনুতপ্ত হচ্ছে, কেন হলো এটা এত বেশি কান্না একজন আল্লাহর সম্মানিত নবী। আর আমাদের অবস্থা কি? আল্লাহ আল্লাহ আমাদের ক্ষমা করুক। আমাদের কতই না পাপ কার্য সংগঠিত হয়ে যাচ্ছে, কতই না আল্লাহর নাফরমানি হয়ে যাচ্ছে, কতই না বড় বড় ভুল সংগঠিত আমাদের দ্বারা হচ্ছে। এরপর আমাদের জায়গা থেকে আমরা নিজেকে কতটুকু কন্ট্রোল করতে পারছি? কতবার আমাদের দেখা যায় বছর কেটে যায়, যুগ পার হয়ে যায়, হায়াত চলে যাচ্ছে, আল্লাহর দরবারে তওবা কয়বার করা হয়েছে, যেখানে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 70 বার তওবা করতেন। আমাদের জন্য শিক্ষা সেটা, আমাদের জন্য আদর্শ সেটা। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম 300 বছর কান্না করেছেন, কিছু বর্ণনা এটা রয়েছে তিনি এভাবে দোয়া করেন, হে আল্লাহ পাক, আমি তোমার হামদের পাশাপাশি তোমার পবিত্রতা বর্ণনা করছি, তোমার নাম বরকতময় ও তোমার সম্মান খুবই উচ্চ, আর তুমি ব্যতীত কোনো মাবুদ নেই। আমি তোমার উপর অত্যাচার করছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, কেননা তুমি ব্যতীত কেউ নেই যে গুনাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার একজন সম্মানিত নবী আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছেন, সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে তওবা করছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, যেটা সূরা আরাফের 23 নং আয়াতের মধ্যে আসছে। আল্লাহর নবী এটাই পাঠ করছে, অর্থাৎ হে আমার প্রতিপালক, আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি, সুতরাং যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো এবং আমাদের প্রতি দয়া করে ক্ষমা না করো তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। একটা জিনিস খেয়াল করেন, একটা আল্লাহ তাআলার দরবারে যখন কোনো সম্মানিত নবী দোয়া করে আমি নিজেদের প্রতি অন্যায় করেছি বা জুলুম করেছি, এটা কিন্তু সাধারণ মানুষ ওই শব্দ ছয়নটা নবীর ব্যাপারে সেটা কি করতে পারবে না, বলার অধিকার রাখে না। একটা জিনিস খেয়াল করেন, আল্লাহ তাআলার নেক বান্দাগণ আম্বিয়া কেরামগণ যখন নিজে আল্লাহ তাআলার দরবারে তওবা করে অন্যায় করেছি বলে, সেটা হচ্ছে বিনয়ী। এই বিনয়ীটা হচ্ছে আম্বিয়া কেরাম যখন জবান দিয়ে বলবে সেটা বিনয়ী। আর যখন কেউ যদি দেখিয়ে দেয়, আদম আলী সালাতাম তো বলেছে নিজের প্রতি জুলুম করেছে, এরকম যদি কেউ বলে তখন সেটা হয়ে যায় বিয়াদবি। আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি, জুলুম করে, যেটা বলা হচ্ছে রব্বানা জলাম না, আমরা যেটা পড়ি, এটা ইনাদের বিনয়ী, এটা বিনয়ী শব্দ আল্লাহ তালা এবং আল্লাহ এবং আল্লাহর বন্ধুর সাথে সেটা কানেক্ট। তো সাধারণ মানুষ আম্বিয়ে কেরামের ব্যাপারে যদি বলে গুনা, গুনা যদি খেয়াল করে, খেয়াল করা থেকে বিরত থাকতে হবে যদি কেউ খেয়াল করে, কারণ আল্লাহ তালা যাদেরকে মাসুম বলেছে তাদের ব্যাপারে যদি কেউ দুষ্ত্রুটি তালাশ করে তাহলে এই মানই থাকবে না। আল্লাহ আমাদেরকে বুঝার সে তৌফিক দান করুক। হাকিম তাবরানি আবু নাঈম বাইহাকি হযরতে আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারুফ হিসেবে বর্ণনা করেন যে যখন হযরত আদম আলী সালাতু ওয়াসালামের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে অসন্তোষ প্রকাশ করা হলো, তিনি তওবার চিন্তায় বেকুল ছিলেন। হঠাৎ এই বেকুলতার সময় মনে পড়লো, অনেক দিন যাবৎ তো তিনি তওবা করছেন, কান্নাকাটি করতেছেন, তওবা কবুল কবে হবে, মওকুফ কবে হবে, এবার তো শুনুন। হঠাৎ করে তিনার মনে পড়ল যে সৃষ্টির সময় মাথা উঠিয়ে দেখেছেন আরশের উপর লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আমি বুঝে গেলাম আল্লাহ পাকের দরবারে এই মর্যাদা আর কারো নেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা অর্জন হয়েছে, এই মর্যাদা আর কারো হতে পারে না। যখন আমি মাথা উঠালাম আল্লাহর নামের সাথে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক দেখেছি, কারণ আল্লাহ পাকের নাম পবিত্র নামের সাথে যার নাম আল্লাহ তাআলা মিলিয়ে দিয়েছেন আর সে লিপিবদ্ধ করে দিয়েছেন। সুতরাং তার দোয়া রব্বানা জলামনা আনফুসেনা সাথে সাথে আরজ করলেন আল্লাহ তাআলার সম্মানিত নবী আদম আলী সালাতাম উসরা আলী সালাতামের নাম মুবারককে তওবা করছেন এবং ক্ষমা প্রার্থনার জন্য ওয়াসিলা পেশ করছেন। অর্থাৎ হে আল্লাহ পাক, দেখেন কিভাবে দোয়া করছে, হে আল্লাহ পাক তোমার বিশেষ বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের মর্যাদার ওয়াসিলা এবং তার সম্মানের সৎকা যা তার দরবারে তোমার অর্জিত তোমার নিকট দোয়া করছি। সুবহানাল্লাহ, তুমি যাতে আমার গুনাহ ক্ষমা করে দাও। এই দোয়া করতেই আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে ক্ষমা করে দিলেন এবং তার তওবা কবুল হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরা বাকারার 37 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, অতঃপর শিখে নিলেন আদম আপন প্রতিপালকের নিকট থেকে কিছু কালাম, অর্থাৎ কিছু কালেমা বাণী। তখন আল্লাহ পাক তার তওবা কবুল করলেন, নিশ্চয় তিনি অত্যন্ত তওবা কবুলকারী ও দয়ালু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বড় দয়াবান। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর সম্মানিত নবী, অর্থাৎ তাওবার যে প্রারম্ভিকটা শুরুটা হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে। তা আমরা তো আদম সন্তান রয়েছি, আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম তওবা করে শিখিয়েছেন, আমাদেরকে দেখিয়েছেন। একটা জিনিস খেয়াল করতে হবে, অনেকেই ওয়াসিলা মানে না, স্বয়ং ওয়াসিলা তালাশ করাটা আম্বিয়া কেরামের সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহিস সালাম আমাদের নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম নবীদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রথম নবী। তা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহিস সালামকে ওয়াসিলা বানাচ্ছেন, এটা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নাত। আর বলছি এই যে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের যে দোয়া তওবা কবুল হয়েছে সেটা 10 মুহররম কবুল হয়েছে। জান্নাত থেকে বের হওয়ার সময় অন্যান্য নিয়ামতের পাশাপাশি আরবি ভাষাও তাকে ভুলিয়ে দেওয়া হয়েছিল এবং শুধুমাত্র তার মুখে সুরিয়ানি ভাষা জারি করা দেওয়া হয়েছিল। কিন্তু দোয়া কবুল হওয়ার পর আবারও আরবি ভাষা সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আবার দান করা হলো। আর একটা জিনিস খেয়াল করতে হবে, আমি আবার বলছি যে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের যে ভুল এটা হচ্ছে ইস্তেহাদি ছিল, আর ইস্তেহাদি ভুল গুনাহ নয়। আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে গুনাহগার যদি অত্যাচার বলে সে নবীকে অপমান করার কারণে সে কাফির হয়ে যাবে। আল্লাহ পাক হলেন মালিক ও মওলা, তিনি বিশেষ বান্দা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে যা ইচ্ছা ইরশাদ করবেন তাতে তারই সম্মান। অন্যের কি সাধ্য যে আদবের পরিপন্থী কোনো কথাবার্তা নিজের জবানে বলে ফেলবে? কোরআন মাজিদ আল্লাহ পাকের ইরশাদকে দলিল বানাবে। আল্লাহ পাক আমাদেরকে আম্বিয়া কেরামের সম্মান করার, ইজ্জত করার, আল্লাহ আমাদের তৌফিক দান করুক। সেজন্য বলছি ঈমান আকাইদের জ্ঞানগুলো রাখাটা খুবই দরকার আল্লাহ তাআলার দরবারে, শুধু আমল রক্ষার জন্য নয়, আমল রক্ষার জন্য তো দোয়া করবো, তবে ইস্তিগফার করবো, সাথে আল্লাহ তুমি আমার ঈমান হিফাজত করো, ঈমানের মজবুতি দান করো, সেজন্য দোয়া করতে হবে। কেন দোয়া করতে হবে? বললাম না, আমি আমার নফসের প্রতি জুলুম করেছি। আম্বিয়ে কেরাম যখন এই শব্দ চয়ন নিজের ব্যাপারে করে, তখন আল্লাহ তাআলার দরবারে সেটা হয় বিনয়ী। আর সাধারণ মানুষ যখন সেটা দেখিয়ে দলিল বানানোর চেষ্টা করে যে অমুক নবীতে এটা করেছে, সেটা যদি তার কথাবার্তা আচরণটা যদি দুষ্ত্রুটি তালাশের নিয়ত হয়ে থাকে, তখন সেটা কি হয়ে যায়, তার ঈমানই তো ঈমানের গণ্ডি থেকে সে বেরিয়ে যাবে। সেজন্য আমাদেরকে বুঝতে হবে আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে যে সম্মানিত নবী হযরতে আদম আলা নবীনা ওয়া আলিহিস সালাতু ওয়াসালাম যে তওবা করেছেন, সে তওবা আল্লাহ কবুল করেছেন এবং কবুল করেছেন হুযুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা বানানোর কারণে। তাহলে সর্বপ্রথম তওবা আদম আলাইহিস সালাতু ওয়াসালাম করেছেন, প্রারম্ভিক তওবার উৎপত্তিটা হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াসালামের মাধ্যমে, ইনি আমাদেরকে মেসেজ দিয়েছেন। তো আমরা যারা বান্দা রয়েছে, হুযুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত রয়েছে, আমরা কেন তওবা করব না? তো তওবার ঘটনা ইনশাল্লাহ আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে শুনতে থাকবো, জানবো। যেহেতু আদম আলাইহিস সালাতু ওয়াসালাম তওবার প্রারম্ভিক এই ছিল, সেজন্য আজকে আপনাদেরকে ঘটনাটা শোনালাম। আমরাও চেষ্টা করি নিজেকে ইস্তিগফারকারীর মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য। এবং আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে শয়তান। এই যে শয়তান, সে তো মানুষের প্রকাশ্য শত্রু, সে কখনোই চাবে না যে আমরা আল্লাহ তাআলার দরবারে তওবা করি, ইস্তিগফার করি, ভালো পথে, সরল পথে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে থাকি। সে কখনোই চাবে না, সিরাতাল মুস্তাকিমের পথে যাওয়ার ক্ষেত্রে সে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, কারণ সে আল্লাহর সাথে ওয়াদা করেছে। কী ওয়াদা করেছে আমরা জানবো একটু পরে ইনশাল্লাহ। তো তার ব্যাপারে একটু শুনি, সে কীভাবে অভিশপ্ত হয়েছে। বলা হচ্ছে যাকে ইবলিশ শয়তান বলা হয়, সে ফিরিস্তা ছিল না, সে ছিল জিন, যাকে আগুন দ্বারা সৃষ্টি করা হয়েছিল। কিন্তু সে ফিরিস্তাদের সাথে মেলামেশা করতে থাকে, আল্লাহ পাকের দরবারে খুবই নৈকট্য এবং বড় বড় মর্যাদার অধিষ্ঠ ছিল। হযরত কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ইবলিশ 40,000 বছর পর্যন্ত জান্নাতের হিসাব রক্ষক ছিল, 80,000 বছর পর্যন্ত, 80 বছর না, 80,000 বছর পর্যন্ত ফিরিস্তাদের সাথী ছিল, আর 20,000 বছর পর্যন্ত ফিরিস্তাদের ওয়াজ শোনাত, ওয়াজ শুনত না, ওয়াজ শোনাত, 30,000 বছর পর্যন্ত নৈকট্যশীলদের সর্দার ছিল, আর 1,000 বছর পর্যন্ত রুহানিদের সর্দারদের পদে ছিল, এবং 14,000 বছর পর্যন্ত আরশে তাওয়াফ করছিল। ও প্রথম আসমানে তার নাম ছিল আবিদ, দ্বিতীয় আসমানে জাহিদ, তারপরে তৃতীয় আসমানে আরিফ, চতুর্থ আসমানে ওয়ালি, পঞ্চম আসমানে তাকি, ষষ্ঠ আসমানে তার নাম খাজিন, সপ্তম আসমানে আজাজিল ছিল, আর লোহে মাহফুজে তার নাম ছিল ইবলিশ লেখা। আর সে তার পরিণতি সম্পর্কে, শেষ পরিণতি সম্পর্কে উদাসীন ছিল, শেষ সম্পর্কে সে অনবহিত ছিল, সে জানতো না। কিন্তু আদম আলী সালাত ওসলামকে যখন আল্লাহ তালা নির্দেশ দিলেন সিজদা করো, তো ইবলিশ সে অস্বীকার করলো, আদম আলী সালাত ওসলামকে অবজ্ঞা করলো, নিজের বড়ত্ব প্রকাশ করে অহংকার করলো যে এই অপরাধের শাস্তিতে আল্লাহ পাকের দরবারে ইবলিশ শয়তান সে বিতাড়িত হলো, এবং উভয় জগতের অভিশপ্ত এবং তাকে অনুসরণকারীদেরকে জাহান্নামের আগুনের আজাবে সাজা আল্লাহ পাক শুনিয়ে দিলেন। যেমনটা কোরআনে পাকের মধ্যে সূরা আরাফের 12-18 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত বর্ণনা দিয়েছেন, যদি তাকে অনুসরণ করা হয় তাহলে তো আজাবের আজাব আসবে, আজাবের ব্যাপারে আল্লাহ তাআলা সতর্কবাণী দিয়ে দিয়েছেন, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না, আল্লাহ রসুলকে অনুসরণ করতে হবে। আসুন আমরা সূরা আরাফের 12-18 আয়াত আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ। তিনি বলেন, কোন বস্তু তোমাকে নির্ভীত করলো যে তুমি সিজদা করলে না, যখন আমি তোমাকে নির্দেশ দিয়েছিলাম সে বলল আমি তার চেয়ে শ্রেষ্ঠ, আপনি আমাকে আগুন হতে সৃষ্টি করেছেন, তাকে মাটি হতে সৃষ্টি করেছেন, বললেন এখান থেকে নেমে যাও, তোমার জন্য একটা শোভা পায় না যে তুমি এখানে অহংকার করবে, সুতরাং বের হয়ে যাও, তুমি হাউল লাঞ্ছুদেদের অন্তর্ভুক্ত, বলল আমাকে অবকাশ দিন ওই দিন পর্যন্ত, বলল শপথ এরই যে তুমি আমাকে প্রদভষ্ট করছো, আমি অবশ্যই তোমার সরল পথের উপর তাদের জন্য উৎ পেতে বসে থাকব। অতপর আমি অবশ্যই তাদের নিকট আসব, তাদের সম্মুখে পশ্চাৎ ডানে বাম থেকে, এবং আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না। বললেন, এখান থেকে বের হয়ে যা, বিকৃত ও বিতাড়িত হয়ে যা, বিকৃত ও বিতাড়িত অবস্থায় অবশ্যই তাদের মধ্যে যারা তোমার মতো চলবে আমি তোমাদের সকলের দ্বারা জাহান্নাম পূর্ণ করব। আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এবং শয়তান একটা জিনিস খেয়াল করেন, সে কিন্তু জানিয়ে দিয়েছে যে যারা সরল পথে চলবে তাদেরকে চলতে দিবে, এবং চলার পথে সে তাদেরকে বিমুখ করে দিবে, তাদেরকে নষ্ট করার জন্য সে আল্লাহ তাআলা দরবারে ওয়াদা করেছে। এবং আল্লাহ কি বলেছে, যদি তাকে অনুসরণ করেছে তাহলে আল্লাহ তাআলা পুরা তাকে সহ শয়তানের অনুসরণ যারা করবে সকলের দ্বারা জাহান্নাম পূর্ণ করবে, তাহলে আজাবের হুকুম কিন্তু চলে আসছে। সেজন্য শয়তান তো বলে দিয়েছেন, আল্লাহ দরবারে ওয়াদা করেছেন যে সামনে পেছনে ডানে বামে চারপাশ থেকে মানুষকে আক্রমণ করবে, কুমন্ত্রণা দেওয়ার ঘোষণা দিল। এ থেকে এটাও জানা গেল যে প্রত্যেকটা উপর নিয়ে দুই দিক থেকে চারিদিক থেকে শয়তান আক্রমণ করা থামবে না। হ্যাঁ, শুধু দুই দিক থেকে নয়, বরঞ্চ উপর নিচ ডানে বামে চারিদিক থেকে আক্রমণ করবে, যদি মানুষ তার উপর আশ্চর্য বিস্ময়কর জিনিস দেখে। এটা বুঝে নেওয়া দরকার যে শয়তানের প্ররোচনা, শয়তানের নফসানি তার কুকর্মের দিকে ধাবিত করার জন্য চেষ্টা করছে। তখন শয়তান থেকে বাঁচার জন্য ইস্তিগফার করতে হবে, লা হাওলা পড়তে হবে, ইস্তিগফার এবং তওবা করতে হবে। যখন তওবা করে আল্লাহর দরবারে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করা হবে, আল্লাহ তাআলা আল্লাহর বান্দাকে রক্ষা করবে। হাই দেখুন না, একটা হুকুম অমান্য করেছে ইবলিস শয়তান, যে আদম নবীকে সিজদা করতে বলতে সিজদা করে নাই, সে অভিশপ্ত হলো। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম কতই না, আল্লাহ তাআলার পানা আমরা কী করতেছি, অমান্য করছি। আল্লাহ আমাদের হিফাজত করুক, আল্লাহ পাকের হুকুম আহকাম মানার আল্লাহ তৌফিক দান করুক। হাদিসে পাকের মধ্যে রয়েছে যে এক ব্যক্তি জাহান্নামীদের আমল করতে থাকে অত সে জান্নাতি হয়ে থাকে, আর এক বান্দা জান্নাতিদের আমল করতে থাকে অত সে জাহান্নামী হয়ে থাকে। অর্থাৎ আমল তার শেষ পরিণতির উপর নির্ভর করে। হাদিসে পাক তো আমরা শুনলাম যে জাহান্নামীদের আমল করতে থাকে অথচ জান্নাতি হয়ে গেল, আবার কেউ এমন যে জান্নাতিদের আমল করে জাহান্নামী হয়ে গেল। কারণ কি, অনেকে তো অনেক আমল করেছে, যেমন শয়তান, সে কিন্তু অনেক তার ব্যাপারে শুনলাম 14,000 বছর 80,000 বছর কত না কি ছিল, কত কিছু সে মর্যাদা পেল, কিন্তু অহংকার করার কারণে সে বরবাদ হলো। তাহলে সারা জিন্দেগি আমি কি করলাম সেটা বিষয় নয়, আমি মতের সময় তওবা করে কলমা করে মুসলমান হয়ে কবরে যেতে পারছি কিনা, ইমানদার অবস্থার মধ্যে আমি আল্লাহ তাআলার দরবারে প্রত্যাবর্তন করতে পারছি কিনা। সেজন্য শুধু ইবাদতের করার মধ্যে লিপ্ত থাকলে হবে না, ইবাদত করার পর ইবাদতগুলো যাতে আল্লাহর দরবারে মকবুল হয় সেজন্য আল্লাহর দরবারে দোয়া করতে হবে, তওবা করতে হবে। আল্লাহ আমায় তো ইবাদত করলাম, এই ইবাদতের মধ্যে ত্রুটি থাকলে তুমি ক্ষমা করে দাও, এই ইবাদতের মধ্যে যদি রিয়া থাকে লৌকিকতা থাকে আল্লাহ তুমি দূর করে দাও। আল্লাহ আমরা ইবাদত করতে গিয়ে অনেক ভুল ভ্রান্তি হয়েছে, তোমার হুকুমের বাইরে যদি আমরা চলে যাই, আল্লাহ তোমার দরবারে তওবা করছে, তুমি আমাদেরকে মাফ করে দাও। কারণ ইবলিস শয়তান সে তো এত বেশি চালচলন চালাবে যে আমাদেরকে নষ্ট করার জন্য। সে দেখুন না, মানুষ ঘুমিয়ে যাচ্ছে ঘুমান্ত অবস্থার মধ্যে, সেখানেও সে তার চেষ্টা অব্যাহত রেখেছে। মানুষ মসজিদে বসে আছে, সেখানে তার শয়তানি কুমন্ত্রণা দিয়ে যাচ্ছে। মানুষ হজ করেছে, হাজি সাহেবকেও কুমন্ত্রণা দিয়ে যাচ্ছে, গাজী সাহেব কেউ ছাড়ছে না, আলিম সাহেব কেউ ছাড়ছে না, সে তো ওয়াদা করেছে। তা আমরা কী করব, আমরা কী করব? আদম আলী ইসলাতাম তওবার শিক্ষা দিয়েছেন, তওবার শুরুটা আদম আলী ইসলাতামের মাধ্যমে শুরু হয়েছে। আমরা আল্লাহর দরবারে তওবা করব, ইস্তিগফার করব, আর এই তওবাকারীকে আল্লাহ সুবহান ওয়া তাআলা ভালোবাসেন। আল্লাহ পাক তওবাকারীকে ভালোবাসেন। কারা তওবাকারী? যারা বেশি পরিমাণে আল্লাহর দরবারে তওবা করে। আল্লাহ আমাদেরকে অধিক হারে তওবাকারীদের মধ্যে আল্লাহ আমাদেরকে দয়া করুন, কবুল করুন, যাতে আমরা ইবাদতের মধ্যে লৌকিকতা যাতে না আসে। যারা গর্ব করে, অহংকার করে, এই অহংকারে সব কিছু বরবাদ করে দেয়। এত কিছু পাওয়ার পর তার শেষের পরিণতি সম্পর্কে শয়তান জানত না। জানি না আমার গোপন তকদিরের মধ্যে আল্লাহ কী লিখে দিয়েছেন, আপনার তকদিরের মধ্যে আল্লাহ তাআলা কী লিখে দিয়েছেন, কিন্তু সময় তো এখনও আছে। আসুন আমরা আল্লাহর দরবারে দোয়া করি, তওবা করি, আল্লাহ তুমি আমার শেষ পরিণতিটা ইমানের উপর রাখো। তো শেষ পরিণতি যদি ভালো করতে চাই, সারা জিন্দেগিটা আল্লাহ তাআলার দেওয়া হুকুমের মধ্যে থাকতে হবে। আল্লাহ তাআলা নাফরমানি করা যাবে না, যদিও বা কোনো কারণে হয়ে যায় তওবা ইস্তিগফার করতে হবে। ইনশাআল্লাহ আগামী পর্বে তওবা সম্পর্কে আরও বিস্তারিত জানবো। আর সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদিনী চ্যানেল দেখতে থাকুন। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লাম।